বাদ দিলে সবই শূন্য, অফ রেজাল্ট। আর ভক্তি মহাদেবীকে নিয়ে চললে সবটারই মূল্যায়ন আছে। আমাদের গুরুপাদ বদ্ম উদাহরণ দিতেন, এক একের পর শূন্য দশ, তারপর শূন্য একশো, তারপর শূন্য হাজার, একের পরে যতগুলো শূন্য বসিয়ে যাওয়া যায় দশ দশ গুণ করে ফল বেশি হয়। আর যদি আগেকার এককে ওমিট করা হয় কতগুলো শূন্য পড়ে থাকলো, তাহলে সাইফার এগুলো কোনো মূল্য নেই। সুতরাং ভক্তি মহাদেবীকে নিয়েই চলতে হবে আমাদের সাধন ভজন পথে। ভক্তি ছাড়া কোনোটাই সুফল দান করবে না, সবটাই নিষ্ফল। সেই কথাই বলা হচ্ছে, আমরা যারা সাধন ভজন করব তারা ভক্তি মহাদেবীকে নিয়েই চলছে, চলছেন, তাকে বাদ দিয়ে নয়। ওকে বাদ দিলে পরে সবটাই অকর্মণ্য হয়ে পড়ে। সাধন ভজন মানেই তাই, ভগবানকে বাদ দিলে চলবে না, আবার গুরু বৈষ্ণবকে বাদ দিলেও চলবে না। ভগবান বলছেন, বৈষ্ণব মম পরাণ, আমার প্রাণ। আর ভক্ত বলছেন, ভগবানই আমার প্রাণ। কারণ এই নিয়ে ঝগড়া, কে হারবেন কে জিতবেন, দুজনেই জিতে যাচ্ছেন, দুজনেই হেরে যাচ্ছেন, দরকার পড়বে। ভগবান কখনো হারেন না, কিন্তু কখনো কখনো প্রয়োজন হলে ভগবানও ভক্তের কাছে হেরে যান আর মানেন। এ প্রমাণ আছে শাস্ত্রে বহু জায়গায়। সবটাই তার অচিন্ত লীলা। অচিন্ত শব্দ ব্যবহার করা হচ্ছে এই জন্যে আমাদের বুদ্ধিবৃত্তিতে ওটা আসে না, আমাদের বুদ্ধিবৃত্তিতে ওটা আমরা বুঝতে পারি না। তাদের মধ্যে স্নেহ প্রীতি কেমন গাঢ় গাঢ়তর গাঢ়তম তা বুঝতে পারি না আমরা, সেই জন্য এসব কথাগুলো এসেছে। সংসারের লোক যেভাবে চলে, যেমন খায় থাকে পরে, পারমার্থিক জন ঠিক তেমন নন। তারা ভগবত সেবার জন্য উৎসর্গীকৃত প্রাণ, তাদের বুঝতে পারা বড় কষ্ট কঠিন। সাধারণ বিদ্যা বুদ্ধি জড়িয়ে, পাণ্ডিত্য জড়িয়ে বিদ্যা বুদ্ধি দিয়ে গুরু বৈষ্ণবকে চেনা যায় না, ভগবত করুণা উপলব্ধি করা যায় না। এই করুণা লাভ করতে গেলে তাদেরই শুভাশীর্বাদ শুভেচ্ছা প্রয়োজন হয়। আজ এই দিনেতে আমরা আমাদের পূর্বপূর্ব গুরুবর্গ গোস্বামীগণ তাদের কৃপা প্রার্থনা করেই আমরা আমাদের যা কিছু করার করব। এছাড়া কোনো গতি নেই আমাদের, যিনি যতই প্রকার চেষ্টা করুন না কেন, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তারকে পেয়েছে কেবা। গুরু বৈষ্ণব সেবা নিশ্চয়ই দরকার, তাদের উপদেশ নির্দেশ নিয়েই আমাদের ভগবত সেবার অনুষ্ঠানে অগ্রসর হওয়া দরকার। এটাই শেষ চরম কথা, তাদের কৃপাতেই আমাদের সর্বার্থ সিদ্ধি হয়। মঞ্চা কর্মতর ভ্রষ্ট কৃপা সিন্ধু পতিতানং জ্ঞানাঞ্জনসমাপয় চক্ষুর্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। নমো বিষ্ণুপাদায় আচার্য সিংহরূপিণে শ্রীশ্রীমদ্ভক্তিপ্রজ্ঞানকেশব ইতিহামি। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী চিনান মনসাগরভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈরচ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আজ জগদ্গুরু মুক্তলীলা প্রবিষ্ট বিষ্ণুপাল শিষ্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শুভ আবির্ভাব তিথি। गोविंद पंचमी तिथि। जिन्हें समग्र पृथ्वी के सनातन वैष्णव धर्म गौड़ीय धर्म वैष्णव धर्म प्रचार करे तो विराट आलोल सृष्टि करे परमार्थिक जगत किभावे चलबे तादेर आदर्श की इत्यादि विषय तिनी जे आदर्श रेखे गेछेन से सम्बन्धे बर्तमान युगेर जरा चिंताशील व्यक्ति आछेन तादेर सेगुलो चिंतार विषय हयेछे। आज साधारण मानुषेर धर्मकर्म सम्बन्धे जे धारणा ता जे सम्पूर्णई विपरीतमुखी সেই কথাই সরস্বতী ঠাকুর জগৎকে জানিয়েছেন। আজ সেই নিত্যসিদ্ধ মহাত্মার আবির্ভাব তিথি, আমাদের কিছু সেবার সুযোগ দান করবার জন্যেই তিনি এসেছেন। নদীয়ার অগ্রজ সতীর্থ স্বামী শ্রীমদ ভক্তি বেদান্ত ত্রিবিক্রম মহারাজ আজ শ্রীল সরস্বতী প্রভুপাদের তত্ত্ব সিদ্ধান্ত এবং বিচারের কথা আমাদের কাছে কৃপা করে জানাবেন, আমরা সেইটার জন্যই প্রস্তুত হয়ে বসে। সরস্বতীচন্দ্রায় রাধিকা কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায়ভ্যষ্ট কৃপা সিন্ধু পতিতান পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। আজ জগদ্গুরু উত্তরেণাপৃষ্ট বিষ্ণুপা শিশুমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শুভ আবির্ভাব। গত পরশুদিন যে মহাপুরুষের শুভ আবির্ভাব ছিল মাঘে কৃষ্ণ তৃতীয় তিথি, আজ সেই মাঘে কৃষ্ণ পঞ্চমী বা গোবিন্দ পঞ্চমী তিথি, আজ শুভদিন। সেই মহাপুরুষেরই গুরুবাদ পদ্ম সরস্বতী প্রভুপাদ, তাঁর শিক্ষায় তিনি শিক্ষিত হয়েছিলেন এবং তাঁর কাছ থেকেই তিনি সব তত্ত্ব সিদ্ধান্ত যা পেয়েছেন তাই তিনি জগতে প্রচার করেছেন। অসহযোগ গুরুবাদ বোস ভক্তি প্রজ্ঞান শ্রীল সরস্বতী প্রভুপাদের আবির্ভাব হয়েছে শ্রীরাম পুরী ক্ষেত্রে। আমরা পদ্মপুরাণ আলোচনা করলে দেখতে পাই সম্প্রদায় বিহীন আজি মন্ত্রাস্তে বিপলামতা অতকলং ভবিষ্যন্তি চত্বার সম্প্রদায়ীন। চারটি সম্প্রদায় বৈষ্ণব সম্প্রদায় এই কলিকারে দেখতে পাওয়া যায়। শ্রী ব্রহ্ম রুদ্র সনকা বৈষ্ণবা খ্যাতি পাবনা চত্বারস্তে কলং ভাব্যা চুৎকরে পুরুষোত্তমাত্। শ্রী সম্প্রদায় ব্রহ্ম সম্প্রদায় এবং শ্রী ব্রহ্ম রুদ্র সম্প্রদায় এবং সনক সম্প্রদায়, এই চার সম্প্রদায় এখন উল্লেখ রয়েছে শাস্ত্রে। এরাই জগতে ভক্তি ধর্ম কথা প্রচার করবেন। তদনুসারে আচার্য না আচার্য এসে সঙ্গে জগতে রামানুজ শ্রীশ্রীচক্রে শ্রী লক্ষ্মী দেবী তিনি রামানুজ আচার্যকে তাঁর সম্প্রদায় প্রবর্তক আচার্য বলে মেনেছেন। মধ্যাচার্য চতুর্মুখ ব্রহ্মাজি ব্রহ্মাজি তার সম্প্রদায় প্রবর্তক আচার্য বলে মেনে নিয়েছেন শ্রীমন মধ্যাচার্য। শ্রী বিষ্ণু স্বামী নাম রুদ্র শিব ঠাকুর তিনি বিষ্ণু স্বামীকে তার সম্প্রদায় প্রবর্তক আচার্য বলে মেনেছেন। নিম্বাদিত্য চতুর্সনা সনক সনন্দন সনাতন সনত কুমারের চতুর্সন তারা নিম্বাদিত্যাচার্যকে তার সম্প্রদায় প্রবর্তক আচার্য বলে মেনেছেন। শাস্ত্রের কথা এগুলো কারো কিছু কষ্টকল্পনার ব্যাপার নয়। ঝুট করে পুরুষোত্তমাক যে সনাতন ধর্মতত্ত্ব ভক্তিতত্ত্ব বিলুপ্ত হচ্ছিল সেইটি পুনরায় আবার উৎকল ক্ষেত্র থেকেই পুনরায় সেই ভক্তি ধর্মের প্রচার প্রবল প্রতাপে প্রচারিত হবে সেই কথাই এই ভবিষ্যৎবাণীর মধ্যে আছে। শ্রী সরস্বতী প্রভুবা সেই প্রচারধারা সংরক্ষণ করবে করেছেন সেইটি বক্তব্য বিষয়। এখানে চার সম্প্রদায়ের যা যা বক্তব্য সেগুলিকে যথাযোগ্য সংশোধন করে শ্রীমান মহাপ্রভু ব্রহ্ম সম্প্রদায়কে স্বীকার করেছেন। আমরা যদি আমাদের প্রচার আমাদের পরিচয় দিতে চাই তাহলে আমাদের বলতে হয় আমরা ব্রহ্ম মাধব গৌড়ীয় সম্প্রদায়, এই হল আমাদের পরিচয়। মধ্যাচার্যের যে তত্ত্ব সিদ্ধান্ত বিচার তিনি ভগবানকে প্রতিষ্ঠা করেছেন এবং ভগবত শক্তি নিত্যত্ব প্রকাশ করেছেন এবং জীবাত্মা যিনি সেই ভগবত সেবা করবার জন্য উদ্বুদ্ধ হবেন তারও যথাযথ তত্ত্ব সিদ্ধান্ত প্রকাশ করেছেন। চৈতন্য মহাপ্রভু এই জন্যই মধ্য সম্প্রদায়কে স্বীকার করেছেন। চৈতন্য মহাপ্রভুর যে শিক্ষা সেই শিক্ষার ভিতরে ভগবত তত্ত্ব শক্তি তত্ত্ব জীবতত্ত্ব এবং ভক্তি সাধনার মাধ্যম একমাত্র এবং ভগবত প্রেম প্রীতি আমাদের মূল প্রয়োজন এই বিষয়ে জানিয়েছেন। শ্রীমান মধ্যাচার্য থেকে আরম্ভ করে এই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের সমস্ত আচার্যবর্গ ষড়দর্শনী থেকে আরম্ভ করে সবাই এই তত্ত্বদর্শনী পরিস্ফুট করেছেন। শ্রীমান শ্রীমজীব গোস্বামী প্রভু তার ষট সন্দর্ভে বিভিন্ন দার্শনিক বিচার বিভিন্নভাবে প্রকাশ করেছেন। শ্রীমজীব গোস্বামী প্রভুর ষট সন্দর্ভ বুঝতে গেলে আজকাল যারা জগতে ইন্টেলেকচুয়াল জয়েন্ট বলে পরিচিত তারা ফেল করবেন। তারাও গভীর তত্ত্ব সিদ্ধান্ত অনুধাবন করতে পারছেন না আচার্যবর্গের এই বিচারের কথা। শ্রীমান মহাপ্রভু যেভাবে সেই তত্ত্বদর্শন প্রকাশ করতে বলেছেন গোস্বামীগণকে শক্তি সঞ্চার করে তাদের দিয়ে যেসব প্রচার করিয়েছেন সেই সব কথাগুলোই এসেছে ভক্তিবিনোদ ধারায়। সরস্বতী ধারায় কেশব ধারায় এসেছে, সেই কথা বলব। যেসব কথা আমরা শাস্ত্র আলোচনা করলেও জানতে পারি না, সেই সব কথাগুলো তারা জানিয়েছেন। তা বৈশিষ্ট্যযুক্ত কথা এগুলো, তত্ত্ব সিদ্ধান্ত। আমাদের পুঁথিগত বিদ্যা, একাডেমিক কোয়ালিফিকেশন, এতে আমরা খুব বেশি গৌরব বোধ করি, কিন্তু সরস্বতী প্রভুপাদ তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা নিয়েও তার নীতি আদর্শগত বিচার, অতি অল্প বয়সে তিনি যে বড় জ্যোতিষী হয়েছিলেন আপনারা শুনে থাকবেন, স্যার আশুতোষ মুখার্জি তার জ্যোতিষের ছাত্র ছিলেন। পিএম ম্যাক্সি যার পঞ্জিকা পঞ্চাঙ্গ, তিনিও সরস্বতী প্রভুপাদের জ্যোতিষের ছাত্র ছিলেন। তা এইরকম ধরনের যার প্রতিভা, আশ্চর্য লাগে। 11 বছর বয়সে তিনি জ্যোতিষের শিক্ষক ছিলেন, জ্যোতিষশাস্ত্র পড়া শেষ করেছেন। তিনি বললেন যে আমি জগতে এই আকাশে নক্ষত্র তারা গুনবার জন্য আসি না। ক্যালকাটা ইউনিভার্সিটিতে জ্যোতিষের চেয়ারখানা রেখেছিলেন 5 বছর ধরে সরস্বতী মুখার্জি। তিনি বললেন আমি কখনোই ওই চেয়ারে বসব না, ওই কাজ করবার জন্যে আমি আসি নাই, আমার অনেক অনেক বড় কাজ আছে। সাধারণ মানুষ যার জন্যে অন্যে হয়ে ঘুরছে চাকরি করবে বলে, এই সংসারে আমরা সবাই চাকর, কেউ স্বামীর চাকর, কেউ স্ত্রীর চাকর, কেউ ছেলের চাকর, কেউ মেয়ের চাকর, এইরকম ধরনের চাকরি করে বেড়াচ্ছি আমরা। সরস্বতী ঠাকুর বলেছেন এসব চাকরি করবার জন্যে আমি আছি নাই, আমি বিশ্ববানন্দিনীর চাকরি করি, আর তার পরমপ্রিয় পর যিনি তার চাকরি করি। সে কথাগুলো তিনি বলেছেন ঘুরিয়ে ফিরিয়ে অনেক জায়গায়। তার বক্তব্য বিষয় শুনলে পরে আশ্চর্যজনিত হতে হয়। 50 বৎসর পূর্তিতে তাঁর ব্যাস পূজা হয় প্রথম, সেই ব্যাস পূজা শ্রী ব্যাসঙ্গনে হয়েছিল। সেই ব্যাস পূজায় তিনি যে অভিভাষণ দিয়েছেন তার ভিতরে তিনি সভাস্থ সমস্ত শ্রোতৃমণ্ডলীকে, তার শিষ্যবর্গ তাদের সম্বোধন করছেন, হে আমার বিপদ উদ্ধারণ বান্ধবগণ, আপনারা শুনলে অবাক হবেন, তারই শিষ্যরা বসে আছেন শ্রোতারূপে সবাই, আর তিনি সম্বোধন করছেন তাদের, হে আমার বিপদ উদ্ধারণ বান্ধবগণ। বড় বিপদে পড়ে গেছেন না সরস্বতী প্রভুপাদ, তার শিষ্যদের কাছে বলছে হে আমার বিপদ উদ্ধারণ বান্ধবগণ। বৈষ্ণবের স্বাভাবিক দৈন্য, সেই কথাটাই বিশেষ বক্তব্য বিষয়। তিনি বললেন আপনারা আমার গুরুবর্গের বৈভব, আপনারা আমার সব গুরুবর্গ। তিনি আবার অন্য সভায় বলেছেন আমি কাকে শিষ্য করি নাই। বলে তাহলে আপনি কি করেছেন, হাজার হাজার তো শিষ্য আপনার, মানে আমি কাকে শিষ্য করি নাই, আমি সকলকেই গুরুরূপেই বরণ করেছি। আমার প্রলোভিত বাক্য শ্রবণ করবার জন্যে আপনারা সবাই বসেছেন এখানে। আমি কি বলবো আপনাদের কাছে, আপনারা সব আমার গুরুবর্গ, আমার গুরুদেবের বৈভব। শ্রীল ভক্তিবীর ঠাকুর সরস্বতী প্রভুপাদ সম্বন্ধে বলছেন, সরস্বতী কৃষ্ণ প্রিয়া, কৃষ্ণ ভক্তি তার কিয়া, বিনোদের সেই সে বৈভব। কথাটার অর্থ কি? শুদ্ধা সরস্বতী যিনি, তিনি কৃষ্ণ প্রিয়া, আর বিদ্যা সরস্বতী সেই কথাই আমার পূর্ববর্তী ভক্তি মহোদয় বলেছেন। শুদ্ধা সরস্বতী আবির্ভাব তিথি হল মাঘী কৃষ্ণ পঞ্চমী, আর বিদ্যা সরস্বতী আবির্ভাব তিথি শুক্লা পঞ্চমী। এটা তফাত আছে, আমি সেই আছে। বিদ্যা সরস্বতীর কাছে কি চাচ্ছি আমরা? এই সংসারে জ্ঞান চাচ্ছি, সাংসারিক বিষয় আমরা বুঝব, জানব, শিখব। এ বিদ্যা পৌঁছায় না ভগবানের কাছে, সেই বিদ্যাই আমরা প্রার্থনা করি তার কাছে। সরস্বতী পূজা মন্ত্র পড়া হয় সেখানে, বাচ্চা বয়সে মন্ত্র তো আমিও পড়েছিলাম, সরস্বতী নমো নিত্যং ভদ্রকালী নমো নম বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থানে বুঝিনি তো এখনো, কিন্তু বিদ্যা স্থানটা কি? এই সাংসারিক চিন্তা ভাবনা, সাংসারিক জ্ঞান, কি করে মানুষ সংসার করবে, কি করে খাওয়া থাকা পড়ার চিন্তা করবে, এই জ্ঞানই শেখা হয় জড় বিদ্যার দ্বারা। গালাগালি তো রয়েছে, শাস্ত্র মানেই তো ভগবানের গালাগালি, তার উপদেশ নির্দেশ, তার শাসন মানে, তার নামই তো শাস্ত্র। জড় বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, মোহজন মিয়া অনিত্য সংসারে জীবকে করে গাধা, সেই গাধা হয়ে সংসারের বোঝা, রহিনু অনেক কাল বার্ধক্য আসিয়া গেলিল আমার, কি সংসার লাগিল ভালো লাগে। কথাগুলো কি? যে বিদ্যা আমরা আলোচনা করছি এ সংসারে, তার কি মূল্য আছে, কতটুকু মূল্য আছে, সেই বিদ্যা পৌঁছাচ্ছে না ভগবানের কাছে। জড়া বিদ্যা মন রে কেন কেন কর বিদ্যার গৌরব, স্মৃতিশাস্ত্র ব্যাকরণ নানা পেশা আলোচন বৃদ্ধি করে যশের সৌরভ, কিন্তু দেখো চিন্তা করি যদি না বুঝিবে বিদ্যা তব কেবল রৌরব, বিদ্যায় মার্জন তার কবু কবু অপকার, জগতেতে করি অনুভব যে বিদ্যার আলোচনে কৃষ্ণরতি স্কুরে মনে তাহারই আদর জান সব, ভক্তি বাধা যা হতে সে বিদ্যা নষ্ট খেতে পদাঘাত করব কৈত। কথাগুলো বলা আছে তো, এই জড় বিদ্যার ফল জড়ই, তাতে কিন্তু ভগবত ভক্তি পাওয়া যাচ্ছে না। দিগ্বিজয় পণ্ডিত সরস্বতীর বর পুত্র, তিনি ভারতবর্ষ সমগ্র ভারতবর্ষ জয় করে নবদ্বীপে এসেছেন জয় পত্রিকা নেওয়ার জন্য। কেন নবদ্বীপ সে সময় ছিল অক্সফোর্ড অফ বেঙ্গল, পরাজিত হলেন তিনি দিগ্বিজয়ী পণ্ডিত, কার কাছে, এক ব্যাকরণের পণ্ডিতের কাছে, দেশের একটি নন তিনি, মানুষ নন, বুঝতে পারেননি তিনি। ঝড়ের মতো শত শ্লোক বলে গেলেন। তার ভিতর থেকে ভুল দোষ ত্রুটি ধরলেন। আমি নিজে রচনা করে বলে গেলাম শত শ্লোক, আপনি এর থেকে কি করে এটা ধরলেন? আপনি সরস্বতীর বরপুত্র হয়েছেন, আবার এমন ব্যক্তিও তো আছেন, তিনি ওটা মুখস্থ করে নিতে পারেন সঙ্গে সঙ্গে। বড়ই লজ্জিত হয়েছেন তিনি। সারা ভারতবর্ষে জয় করে এসে এক ব্যাকরণের পণ্ডিত, এক শিশুর কাছে আমি পরাজিত হচ্ছি। রাত্রে গেছেন তিনি, নিমাই বলছেন রাত অধিক হয়েছে, আপনি বাসার এখন আসুন, কাল আবার আলোচনা হবে। রাত্রে তার আর খাওয়া দাওয়া হয়নি, ঘুম হচ্ছে না। ভোর রাত্রে সরস্বতী দেবী এসে বলছেন, মনটা বড় খারাপ হয়েছে তোমার না? যার কাছে তুমি পরাজিত হয়েছো, সে দেশে ব্যক্তি মনে করো না, আমি তোমার মুখে জিহ্বায় বসে তোমাকে জয় জয় করিয়ে দেই। আর আজ যার সঙ্গে তুমি বিচার করছিলে, তিনি স্বয়ং সরস্বতী গতি, আমারই স্বামী, ওখানে চলবে না আমার কোনো প্রাগল্ভ, তাই আমি কথা বলিনি, সুতরাং তুমি পরাস্ত হয়েছ, মন খারাপ করো না, কাল সকালে গিয়েই তার কাছে ক্ষমা চাও। ওখানে গেছেন তিনি, নিমাই সেখানে বলেছেন, দিগ্বিজয় করিব, বিদ্যার কার্য নয়, ঈশ্বর ভজিতে সেই বিদ্যা সত্য কহে, মন দিয়া বুঝ দেহ ছাড়িয়া চলিলে ধন বা পৌরুষ সঙ্গে কিছু নাই চলে, এ থেকে ছাড়িয়া বিপ্র সকল জঞ্জাল, শ্রীকৃষ্ণ চরণ গিয়া ভজ সকাল, সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যদি চিত্ত বিত্ত রয়, মহা উপদেশ এই কহিল তোমারই, সবই বিষ্ণু ভক্তি সত্য অনন্ত সংসারে। লেখাপড়ার গৌরব তো এই, সা বিদ্যা তন্মতির জয়া, যে বিদ্যা যে লেখাপড়ার যে জ্ঞানের দ্বারা আমরা ভগবানের ভক্তি লাভ করতে পারি, সেইটাই হল প্রকৃত বিদ্যা, সেইটাই হল প্রকৃত শিক্ষা। শ্রী সরস্বতী প্রভুপাদ তিনি সেই শিক্ষাই বিতরণ করবার জন্য এই জগতে এসেছিলেন। সমস্ত শাস্ত্রের সার নিষ্কর্ষ বুঝাবার জন্য, ভক্তি বৃত্তি কিভাবে সেই ভক্তি লাভ করা যাবে, সাধন ভজন পথে কিভাবে উন্নতি হবে, উন্নত অবস্থা পেতে পারি আমরা, সেটাই তিনি সারা জীবন তিনি সেইটাই শিক্ষা দিয়ে গেছেন। আমাদের মাথায় তো এগুলো প্রবেশ করে না, তত্ত্ব সিদ্ধান্ত মাথায় ঢুকানো যায় না, বুঝি না আমরা। যে সময় তিনি এসেছেন জগতের খুব দুর্ভাগ্য, চৈতন্য মহাপ্রভু যখন এসেছেন তখনই দুনিয়া নাস্তিক হয়ে গেছে। লেখাপড়ার গৌরব ছিল নব্য ন্যায়, কি করে লোককে ঠকানো যাবে ন্যায়ের বিচার দিয়ে। আর ব্যবহারিক লৌকিক যে দুনিয়া ছিল, বানরের বিবাহ, কুকুরের বিবাহ, এইসব বিবাহ, জমিদাররা লাখ লাখ টাকা খরচ করতেন। আর লেখাপড়ার গৌরব ছিল এই, আর ধর্মকর্মের এই ছিল কি, খুব খারাপ সময়। মঙ্গলচণ্ডী বিশহরি করি জাগরণ, তাতে নৃত্য গীত বাদ্যযোগ্য আচরণ, এইসব চিন্তা ভাবনা। গোবিন্দ পুণ্ডরীকাক্ষ নাম কদাচিত কেউ কখনো মনে করত, স্নান করবার সময়, তা নাহলে কোনো কখনো শোনা যেত না। সরস্বতী প্রভুপাদ যখন এসেছেন তখনও এইরকমই অবস্থাই ছিল। তার আগে ভক্তিবীর ঠাকুরের সময়ও সব উল্টো পাল্টা, ধর্মকর্ম যা কিছু সব লৌকিক ব্যবহারিক ব্যাপার, সব তাকেই লোকে ধর্ম বলে মনে করত, সনাতন ধর্ম যাকে বলে, নিত্য ধর্ম যাকে বলে, বৈদিক ধর্ম যাকে বলে, লোকে বুঝতো না কিছু, সেটা প্র্যাকটিস করবার ব্যাপারও ছিল না। প্রভুপাদ সরস্বতী ঠাকুর এসে সমগ্র জগৎকে নূতন ভাবে সেসব কথাগুলো বুঝিয়েছেন, যে যেগুলো ধর্মের নামে চলছে এগুলো ধর্ম নয়। পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। শ্রীমদ ভাগবত রহস্য করে সবগুলো বলে গেছে, ধর্ম অর্থ কাম মোক্ষ চারটেই দরকার হচ্ছে না ভগবত ভক্তির। যারা ভক্তি পিপাসু ভক্তি ব্যবার্থী তাদের এই চারটে দরকার নেই। নবমিতা ভক্তির কথা এসেছে, মুক্তির কথা যেটা বলছেন কপটতা, মুক্তি কপটতা, এত বড় জিনিস এটা কপটতা বলে? হ্যাঁ, মুক্তি যদি দিতে চান ভগবান, কোনো ভক্ত নিতে চাচ্ছেন না। কেন? মুক্তি নিতে গিয়ে যদি ভগবান তোমাকে হারিয়ে ফেলি, যদি তোমাকে যদি দূরে ফেলে দেয়, দরকার নেই আমার মুক্তি। ভগবান দিতে চাচ্ছেন মুক্তি, না দিচ্ছি আমি। দীয়মানন্তি বিনা মত সেবান, আর একান্ত ভক্তকে ভগবান মুক্তি দিতে চাইলেও তিনি নিচ্ছেন না, অথচ স্বাভাবিক ভাবেই মুক্তি হয়ে যাচ্ছে তার ভক্তের। চার রকম তো হচ্ছেই বাস্তবের উপায়, তো সালক্য ভগবানের সমানে লোক সমান লোকে বাস করা, সামীপ্য ভগবানের কাছে না থাকলে তার সাক্ষাৎ সেবা করবেন কি করে ভক্ত? সালক্য সামীপ্য শাস্তি ভগবানের মতো ঐশ্বর্য ভক্তের হয়ে যাচ্ছে, সারূপ্য রূপটাও ভগবানের মতো আকার। এইরকম হয় নাকি? আর লেখা আছে শাস্ত্রে হয়তো সাযুজ্য যে মুক্তি সেটা বাস্তবে রূপায়িত হয় না। ভগবানের সঙ্গে মিশে যাওয়া, ভগবান বনে যাওয়া, ভগবানের সিংহাসন দখল করা, এই যে বুদ্ধি সেটা হলো সর্বনিষে বুদ্ধি। এই মুক্তি হলো যারা প্রার্থনা করছেন ভগবানের কাছে তারা সব অ্যানার্কিস্ট, দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, তারা তাদের পানিশমেন্ট হয়, ইন্টার্ন হয় তারা। সেই অনুসারে শাস্ত্রের বর্ণনা আছে, নিরাকারবাদী যারা, নির্বিশেষবাদী যারা, নির্গুণবাদী যারা, নিঃশক্তিবাদী যারা, তাদের ভগবান পানিশমেন্ট দিয়ে দিচ্ছেন। কোথায়? ভগবানের হাতে নিহত অসুর যারা, তারা কোথায় যাচ্ছে? সিদ্ধর কস্তু তমসব পারে যত্র বসন্তি সিদ্ধা ব্রহ্মসুখে মগ্না দৈত্যাশ্চ হরিণা হতা। ওটা ভালো অবস্থা নয়। ব্রহ্মলোকে যাওয়া মানে ইন্টার্ন হয়ে থাকা, নজরবন্দি হয়ে থাকা, জ্ঞান হারা অবস্থা, সেই কথাই শাস্ত্রে বর্ণনা আছে। এখান থেকে আর কোনো উন্নতি নাই, কোনো প্রমোশন নাই, এখানেই সব শেষ। ওটা তো ভালো অবস্থা নয়। যারা ভগবানের শ্রদ্ধা লাভ করে, ভক্তি লাভ করে ভগবানের সাক্ষাৎ সেবা লাভ করতে চাচ্ছেন তারা ধন্য, তারা সাক্ষাৎ সেবা লাভ করছেন। বিভিন্ন রসে শান্ত রসে, ব্যস্ত রসে, সূক্ষ্ম বাৎসল্য মধুর এইসব অবস্থা লাভ করতে গেলে ক্রমশ ক্রমশ উন্নত উন্নততর উন্নততম স্থানে বাস তাদের, সেইভাবে সেবা লাভ, বৈকুণ্ঠের চরম প্রকোষ্ঠ গোলক বৃন্দাবন, সেইখানে গিয়ে সেবা লাভ। এসব কথাগুলো সাধনভাবের ক্ষেত্রে রয়েছে। সরস্বতী প্রভুপাদ
সমগ্র জগৎকে জানাচ্ছে
ভজন করো, অন্য ভজনের কথা বলা হয়নি, কৃষ্ণ ভজনের কথা। সবাই আমরা কৃষ্ণের দাসানুদাস, স্বরূপের পরিচয় দিতে গিয়ে কি বললেন মহাপ্রভু, গোপী ভর্ত পদ কমলয় দাস দাসানুদাস। সরস্বতী ঠাকুর কি পরিচয় দিয়েছেন, তিনি বলছেন বার্ষ মানবী দ্বৈত দাস, সংক্ষেপত দ্বৈত দাস। তার আগে বার্ষ ভানবী শব্দ আছে। আমি যদি বলি আমি কৃষ্ণের দাস, এর মধ্যে অহংকার আছে, কিন্তু যদি আমি কৃষ্ণের দাসানুদাস 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 যদি বলি তাহলে ও অহংকার থাকে না, ভগবান আগে তাকে দয়া করেন। এখানে তো বলা আছে স্মরলোকনাথ। এই তো বিচার, সেই বিচার তো দেখিয়েছেন। কৃষ্ণ ভজন করতে হবে, অন্য ভজন করলে হবে না, জীবের চরম প্রাপ্তি সেই কৃষ্ণ। যে কোনো বাসুদেব নন, তিনি একা নন, সশক্তিক রাধা সহ বৃষভানন্দিনী সহ যে কৃষ্ণ, সেই কৃষ্ণের ভজন সাধন করতে বলছেন। শ্রী সরস্বতী প্রভুপাদ এই শিক্ষাই দিয়েছেন। গৌড়ীয় গণের আরাধ্য হচ্ছেন এই এই কৃষ্ণ। তিনি নির্বিশেষ নন, তিনি নিঃশক্তিক নন, তিনি নির্গুণ নন, তিনি নিরাকার নন। নির্বিশেষ আকার, জড় আকার, আবার জড় সবিশেষও আছে, জড় নির্বিশেষ জড় সবিশেষ দুটোই খারাপ। ভগবানের বেলায় এই বিশ্লেষণ চলবে না। বিশুদ্ধ মূর্তি, শুদ্ধ সত্যমূর্তি সেই ভগবানের সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি রাজির গোবিন্দ সর্বকারণ কারণম। এই তো শাস্ত্রে ব্যাখ্যা দেওয়া আছে, তার আকার আছে, হাত পা চোখ কান নাক মুখ সব আছে তার, ভক্ত বৎসল তিনি সেই ভগবান, আশ্রিত জনপালক তিনি সেই ভগবান, মাঞ্চাকল্পতরু প্রেমময় ভগবান, তারই উপাসনার কথা আছে, আরাধনার কথা আছে। মানুষ কার আরাধনা করছে এই জগতে, কিছু কর্মচারী কর্মচারিণী তাদের আরাধনা করছে মানুষ এই জগৎ, ভগবানকে তা চেনে না কেউ, বোঝে না কেউ। নারায়ণের উপাসনা যদি আরম্ভ হয় তাহলে সেখান থেকে আরাধনার তরিকা প্রসেস আরম্ভ হল। পূর্ণ দর্শন, পূর্ণ পূর্ণতর, পূর্ণতর কাকে বলবো, শ্রীরামচন্দ্রকে বলবো, সন্ত দাস্য সখ্যে অর্ধেকটা আছে আড়াই রস। পূর্ণতম শ্রীকৃষ্ণের আরাধনা, পূর্ণ চৌষট্টি গুণযুক্ত যে ভগবান, সন্ত দাস্য সূক্ষ্ম বাৎসল্য মধুর এবং সপ্তগৌণ রস, এই মিলিয়ে দ্বাদশ রসের অধিদেবতা ভগবান। সে কথা বলা হল, এসব কথাই তো সরস্বতী প্রভুপাদ জানিয়ে গেছেন খুব পরিষ্কার ভাবে। গোস্বামী শাস্ত্র তো খুব পরিষ্কার ভাবে এগুলো বিবৃত হয়েছে। পূর্ণ দ্বাদশ রসের অধিদেবতা ভগবান, আবার ভগবানের যে চারটি বিশেষ গুণ আছে সেই চারটি গুণ অন্য কোনো অবতারের মধ্যে নাই। ভগবানের স্পেশাল চারটি গুণ লীলা মাধুর্য, বেণু মাধুর্য, প্রেম মাধুর্য, গুণ মাধুর্য, এই চারটি অন্য কোনো অবতারের মধ্যেও নাই। আমরা সেই কৃষ্ণেরই উপাসনা আরাধনা করি করব। এই পূর্ণ দ্বাদশ রসের অধিদেবতা কে? কৃষ্ণ। শাস্ত্রে বিচারের কথা আছে সব জায়গায়, সিদ্ধান্ত তত্ত্বে দেবী শ্রী কৃষ্ণ স্বরূপায় রসেন উৎকৃষ্টতে কৃষ্ণ রূপমেশার স্থিতি। বিচারগুলো আমাদের বুঝতে হবে, এসব আলোচনা তো নাই আজ সংসারে সমাজে দেশে, এসব আলোচনা নাই আজকাল। সব দুনিয়াটা সস্তার বাজারে পরিণত হয়েছে, কোন রকম করে দিনটা কাটাতে পারলি হয়। কাকে ধর্ম বলে, কাকে নীতি আদর্শ বলে, কোথায় তার চরম অবস্থা, সাধন ভজনের ক্ষেত্রে তো চরম কি, এসব নিয়ে আলোচনা নেই আছে। শ্রী সরস্বতী প্রভুপাদ খুব পরিষ্কার ভাবে এসব কথা জগৎকে জানিয়েছেন, এর জন্যে তিনি দেশে বিদেশে সব জায়গায় তার আপন জন জনগণকে প্রেরণ করে সেই সিদ্ধান্ত বাণী জানিয়েছেন সমগ্র জগৎকে। এর জন্য কত পত্র পত্রিকা বিভিন্ন ভাষায়, বাংলা শুনলেন কিছু না কিছু দিন কিছুক্ষণ আগে, দৈনিক পত্রিকা বাংলা নদিয়া প্রকাশ, সাপ্তাহিক পত্রিকা গৌড়ীয়, পাক্ষিক পত্রিকা গৌড়ীয় ইংরেজি ভাষায় দি হারমোনিস্ট বা সজ্জন তোষণী, সজ্জন তোষণীর প্রথম পাতাতেই লেখা ছিল ইংরেজি সজ্জন তোষণী, অ্যানিহিলেশন অফ এজ লং সাফারিংস দি সার্ভিস অফ রাধা কৃষ্ণ মে দিজ আওয়ার হাই এমস ফ্লাওয়ারিস টু গ্ল্যাডেন দি হার্টস অফ পিওর ডিভোটিস, অশেষ ক্লেশ বিশ্লেষী পরেশা বেশ সাধিনী জিয়া দেশা পরাপুত্রী সর্বসজ্জন তৌষণী। এরই বাংলা বিভিন্ন ভাষায়, হিন্দিতে ভাগবত পত্রিকা, ইংরেজিতে দি হারমোনিস, অসমীয় ভাষায় কীর্তন, উৎকল ভাষায় একটা পত্রিকা ছিল
পরমার্থী,
হ্যাঁ পরমার্থী, এইসব বিভিন্ন ভাষায় পত্র পত্রিকা আদি এবং বিভিন্ন ভাষায় সমস্ত গ্রন্থাদি তিনি প্রণয়ন করেছেন। শ্রী ভক্তিবিনোদ ঠাকুর প্রায় 150 গ্রন্থ তিনি নিজে রচনা করে সব সমস্ত শাস্ত্রের তাৎপর্য সব বিভিন্ন ভাষায়, এমনকি উর্দু ভাষায়, আরবি ফার্সি ভাষায়ও গ্রন্থ লিখে গেছেন ভক্তিবিনোদ ঠাকুর। সরস্বতী প্রভুপাদও বিভিন্ন ভাষায় সেই সব গ্রন্থাদি প্রকাশ করেছেন, নিজে লিখেছেন অনেক, অনেক সম্পাদন করেছেন। আশ্চর্য লাগে এত কাজ একটা জীবনে কে করতে পারে, সাধু মহাপুরুষগণের ঐশী শক্তি ক্ষমতা, তারা সাধারণ মানুষ তো নন, যারা আমরা সাধারণ মানুষ তারা তো সাধারণ নন, অসাধারণ। কেমন অসাধারণ? ভগবত প্রেরিত জন, ভগবান যখন প্রয়োজন মনে করেন তাদের এই জগতে পাঠিয়ে দেন, নিত্য সিদ্ধ নিত্য মুক্ত মহাত্মা তারা, ইচ্ছানুসারে ভগবত ইচ্ছানুসারে আসেন এই জগতে, সব কার্য সমাধা করে আবার আপন স্থানে ফিরে যান। এই তো তাদের অবস্থা, তাদের প্রাকৃত জন্মবন্ধন জন্মকর্ম বন্ধন নাই। আমরা অনেকেই মনে করি ও সেই তো অমুক জায়গায় জন্মগ্রহণ করেছিলেন তো, ও অমুকের ছেলে তো, এইটুকু। কি হবে এসব চিন্তার দ্বারা? এখানকার লোকই তো নন তারা, অথচ আসছেন সকলের সঙ্গে মিশছেন, কথা বলছেন, সবকিছু করছেন, কিন্তু বলছেন দুঃখ করে যে কথা বলতে এসেছিলাম সে কথা বলা হয়নি, বলবার চেষ্টা করলাম কেউ শুনল না, কেউ বুঝল না, কেউ কথা নিল না, চললাম সব পশারা নিয়ে ফিরে চললাম, তাড়াতাড়ি গুটিয়ে নিয়ে চললাম, ফিরে যাব, এখানে নেওয়ার লোক নাই। ঠিক সেরকমই কথা সাধন ভজনের ব্যাপারগুলো তো এইরকমই। আমাদের তো প্র্যাকটিক্যাল জীবন হওয়া দরকার, বাস্তব জীবন, আমরা তো বুঝি না। বাচ্চা শিশু তার গার্জিয়ান কাছে না ফেলে কান্নাকাটি করে, সে চিন্তা ভাবনা কোথায় আমাদের? আমরা তো সব ভগবানের বাচ্চা বাচ্চি, এসব চিন্তা ভাবনা তো নাই আমাদের, এই কান্নাকাটি তো নাই। সেই জন্যই দুঃখ করে এসব কথাগুলো তারা বলেছেন, যে জিনিস দিতে এসেছিলাম কেউ নিল না, বিকল না বাজারে। প্রেম ধন বিনাবর্থ দরিদ্র জীবন, দাস করি দেহ মরে বেতন প্রেম ধন। চৈতন্য মহাপ্রভু কি বলছেন, কি কাজ সন্ন্যাসে মোর প্রেম প্রয়োজন। ওসব কথা তো আমাদের মাথায় ঢোকে না, চিরদিনই মহর্ষি পাট্টা নিয়ে এই সংসারে থাকবো, এই তো আমাদের বুদ্ধি। একটা সময় তো আছে ভগবত সেবার জন্যে, হরিভজনের জন্যে আত্মনিয়োগ করতে হবে সম্পূর্ণভাবে, কিন্তু সেই জিনিসটা কই হচ্ছে আমাদের? হচ্ছে না তো, সেই জিনিসটা আমরা অ্যালাউ করতে পারছি না টাইমটা। পঞ্চাশ ধান মানানো করে যে পঞ্চাশ বছর বয়স হয়ে গেলে খুব ভালোভাবে সাধন ভজন করবার জন্য মনোনিবেশ করতে হবে। কই পঞ্চাশ গেল, ষাট গেল, সত্তর গেল, আশি গেল, মর মর অবস্থা কই? এখনো তো ভগবানকে বিষ্ণুর নাম করতে ইচ্ছা করে না, এই তো দুর্দশা, এই তো দুর্দৈব আমাদের, কি করব আমরা বলুন? ভাগবত বলছেন খুব দুঃখ করে, ভয়ং দ্বিতীয়া বিনিবেশতস্যাৎ। ভয় বলে একটা জিনিস মানুষের তো আছেই, অন্যান্য জন্তু জানোয়ারেরও আছে, পাখি পশু সকলেরই আছে, আমাদের কি দুরবস্থা? দ্বিতীয় অভিনিবেশ হয়েছে আমাদের। দ্বিতীয় অভিনিবেশ কি? ভগবান ছাড়া অন্য বস্তুতে প্রতীতি বিশ্বাস, এর থেকেই ভয় আসে। ভগবান ইতর বস্তুতে আমাদের প্রতীতি বিশ্বাস এই সংসারে, আর ভগবানকে কি করে জানবো বুঝবো? ঈশাদ অপেতস্য, ভগবান থেকে দূরে সরে গেছি আমরা, তার সেবা ভুলে গেছি, তার সাধন ভজন ভুলে গেছি, ওই যে কর্তব্য সে দায়িত্ব সেটা আমাকে কেউ মনে করিয়ে দেওয়ার নাই। বিপর্যয় অস্মৃতি, এই অস্মৃতিটাই হল আমাদের বুদ্ধির বিপর্যয়। শাস্ত্র কি বললেন? সমস্ত শাস্ত্রের তাৎপর্য যদি আপনারা জানতে চান এক কথায় বলুন, শাস্ত্রে বলা আছে একটা শ্লোকের মধ্যে, স্মর্তব্য সততম বিষ্ণু, সব সময় ভগবানকে স্মৃতি পথে রাখবে যদি বাঁচতে চাও, পজিটিভ সাইড। আর নেগেটিভ সাইডটা কি? বিস্মর্তব্য ন যাত উচিত, কখনো সেই ভগবানকে ভুললে চলবে না, চলবে না। সর্বে বিধি নিষেধা সুয়েতয়োরে বকিং করা, শাস্ত্রে যত বিধি নিষেধ আছে সব এই মূল বিধিনিষেধের অন্তর্গত সব। এই জিনিসটাকে বুঝাবার জন্যেই বেদ বেদান্ত উপনিষদ গীতা ভাগবত রামায়ণ মহাভারত সব গ্রন্থ প্রণয়নের দরকার হয়ে পড়েছে। কৃষ্ণ দৈবায়ন বেদভ্যাস ব্যাখ্যা দেওয়ার দরকার পড়েছে। কিছু বুঝি না ঘোড়ার ডিম বেদ ফেদ। বেদ এখন এমনই অবস্থা, বেদ ছাপছে কে? বেদ এখন ছাপলো কে ভারতবর্ষে? আজিজ ব্রাদার্স, বেদ ছাপবার লোক পাওয়া গেল না। এমনই দুরবস্থা আমাদের ভারতবর্ষে। উপনিষদ বেদের ব্যাখ্যা গ্রন্থ 1180 খানা, 1180 খানা বই কে পড়বে আর কে তার অর্থবোধ করবে? সংক্ষেপ করেছেন কি কি? আবার ব্যাখ্যা তার আরম্ভ করলেন। বেদান্ত সূত্র, মহাভারত, পুরাণ কিছুই তো মাথায় ঢোকে না আমাদের। এত সহজ সরল করে সব কিছু বললেন, তাও মাথায় ঢুকছে না তত্ত্ব দর্শন। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস নারদ ঋষির উপদেশ ক্রমে শেষকালে শ্রীমদ ভাগবত রচনা করলেন, যার ভিতরে সমস্ত তত্ত্ব সিদ্ধান্ত সব ভরে দেওয়া আছে। সমস্ত বেদ বেদান্ত উপনিষদ আলোচনা করতে গেলে যে গ্রন্থ দরকার তার নাম শ্রীমদ ভাগবত। অর্থম ব্রহ্মসূত্রাণাম ভারতার্থ বিনির্ণয় গায়ত্রী ভাষ্য রূপোষ বেদার্থ পরিগৃহীত। সর্ববেদান্ত সারং শ্রীমদ ভাগবতম ইচ্ছতে। কই শ্রী ভাগবতকে আলোচনা করছে? শ্রী ভাগবতের তাৎপর্যকে আলোচনা করবে? নিজে নিজে পড়লে হবে না, এখানকার পাণ্ডিত্যের দ্বারা ভাগবত বোঝা যাবে না, ভাগবতই বলে দিচ্ছেন। বললেন কে? আবার যমরাজ পরম বৈষ্ণব, তিনি বলে দিচ্ছেন। অহং ব্যক্তি সুখ ব্যক্তি ব্যাস ব্যক্তি ন ব্যক্তি বা ভক্তিয়া ভাগবতং গ্রাহ্যম ন বুদ্ধিয়া ন চটি কয়া। তোমার খুব অনেক বুদ্ধি আছে, তুমি বুঝে নেবে ভাগবত, ক্ষমতা নেই, তুমি ইন্টেলেকচুয়াল জ্ঞান, তুমি সব বুঝে নেবে। না না হবে না হবে না হবে না, অনেক লেখাপড়া জানা আছে, টিকা টিপ্পনি বুঝে নেবে, হবে না। ভক্তিয়া ভাগবতং গ্রাহ্যম, ভক্তির দ্বারা ভাগবত বুঝতে হবে। যদ্বা কবি পূর্ববঙ্গে এক কবি গিয়েছিলেন কিছু লেখা জোগায় নিয়ে মহাপ্রভুকে শোনাবেন বলে পুরীতে। মহাপ্রভু বললেন, আমি তো ওসব শুনি না, তো সাপ্তাহদার জানো কাকুর কাছে। কিছুক্ষণ পড়ুয়ার পরই সব উল্টো পাল্টা লিখেছে, সব তত্ত্ব সিদ্ধান্ত জ্ঞান নেই, জগন্নাথকে সচল অচল করে দিয়েছে সব উল্টো পাল্টা সব। আচ্ছা আর শুনব না, তত্ত্ব সিদ্ধান্ত বিরোধ দশাবাস দোষ শুনিলে না হায় প্রভুর অন্তরে সন্তোষ। বললেন কি সেখানে কবিকে, এইরকম ভাবে লিখতে নাই, তুমি হতে পারো কবি, তুমি হতে পারো সাহিত্যিক, হবে না ব্যাকরণটু। বৈষ্ণবের কাছে পড়ো ভাগবত, তত্ত্বদর্শীর কাছে ভাগবত আলোচনা করো, সেই কথা বলছে। যাহো ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের ভক্তগণের নিত্য কর সঙ্গ, তবে তো জানিবা সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। শাস্ত্র আলোচনা নিজের দ্বারা হবে না, আগে শুনতে হবে, গুরুমুখে শ্রবণ করতে হবে, সেইটার অনুকীর্তন করার কথা আছে। এই কথাই তো শাস্ত্রের সব জায়গায় বলা আছে। এইসব তত্ত্ব দর্শনের কথা আমাদের পূর্ব পূর্ব আচার্যবর্গ সব মনে গেছেন, সরস্বতী প্রভুপাদ মনে গেছেন, আমাদের গুরুপাদ বোধও বলেছেন, ভক্তিবিনোদ ঠাকুর এই নিয়ে বহু গ্রন্থ লিখে গেছেন, সেসব কথা রয়েছে, কে আলোচনা করবে? সবই তো পড়ে আছে গ্রন্থ, আলমারিতে বই আছে, যদি আলোচনা না করি আমরা, তত্ত্ব সিদ্ধান্ত যদি না বুঝি আলমারি ভর্তি করলে কি হবে? আমাদের কোনো কল্যাণ নেই। গৌড়ীয় গোস্বামী বর্গের গুরুবর্গের যে উপদেশ নির্দেশ, অতি সূক্ষ্ম বিচার ভক্তি দর্শনে, কিছুই বুঝি না আমরা। সায়েন্স এন্ড এন্ডস ইন ফিলোসফি এন্ড ফিলোসফি এন্ডস ইন রিলিজিয়ান, এই কথা আছে, এর মানেটা তো বুঝতে হবে। জড় বিজ্ঞান যেখানে শেষ হয়েছে, জড় বিজ্ঞানের বিচার, সেইখান থেকে আরম্ভ হয়েছে দার্শনিক জগৎ। দার্শনিক জগতের বিচার যেখানে শেষ হয়েছে, সেখান থেকে আরম্ভ হল ধর্ম জগৎ। কি ধর্ম, কোন ধর্ম, তুলনামূলক আলোচনা করলে দেহ ধর্ম মনোধর্ম এটা ধর্ম নয়, আত্মধর্মের কথাই হলো ধর্মের কথা। সেই কথাই গীতা ভাগবতে বলা আছে, আত্মধর্মের অনুশীলন, সনাতন ধর্মের অনুশীলন, নিত্য ধর্মের অনুশীলন, সেই কথাই বলা হচ্ছে, সাধন ভজনের কথা বলা আছে। আমরা এটা তো বুঝি না। পূর্বাচার্যগণের কি সুন্দর বিচার, এগুলো খুব সুন্দরভাবে আলোচনা করলে আমাদের কিছুটা হৃদয়ঙ্গম হয়। তারা আমাদের জন্য কত কষ্ট কত পরিশ্রম স্বীকার করেছেন, বৃক্ষতলে বাস করে তারা এই সব গ্রন্থ রচনা করেছেন, বৃক্ষতলে বাস করে, মুখে বললে তো হবে না। রূপ সনাতন এক এক বৃক্ষতলে এক এক রাত্রি ছিলেন, আমরা তো দালান কোঠার নিচে আছি, তারা তো এক এক বৃক্ষতলে ছিলেন। এক বৃক্ষতলে থাকলে আবার তাতে আবার আসক্তি জন্মে যায়, সেজন্য বৃক্ষ আবার বদল করছেন, ভীষণ কথা। শুষ্ক রুটি চানাচিবায় ভোগ পরি হরি, মুখে তো বলা চলে, কাজের বেলায় কই, কেমন কষ্টটা তারা করেছেন আমাদের জন্য। তারা সমস্ত শাস্ত্র সমুদ্র মন্থন করে আমাদের জন্য এসেন্সটা সার সংকলন করেছেন, বুঝতে পারছি না তো, সেবা বুদ্ধি নাই, ভক্তি নাই, শ্রদ্ধা নাই, কাকে বলবো শ্রদ্ধা, শ্রদ্ধা কাকে বলবো? কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়, এই বুদ্ধিটা কোথায় আমাদের? কৃষ্ণের উপাসনা করলেই আমাদের সব কাজ ঠিক ঠিক করা হবে, এই বুদ্ধিটা এসেছে কি আমাদের? না, এ বুদ্ধি যদি এসে থাকে তাহলে 33 কোটি দেবতার স্বর্ণাপন্ন হচ্ছি কেন আমরা? 33 কোটি বললে হ্যাঁ, 33 জনই বলুন না, তো তাই হলো। আমাদের খুব চিন্তা ভাবনা কি কি জানি, কে রাগটা করবে, আর সকলের পায়েই এটা একটু ফুলচন্দন চড়িয়ে রাখো, দুর্বুদ্ধি শয়তানি বুদ্ধি, একে তো ভগবত ভক্তি বলা হবে না। ভগবানের ভজন করতে হবে, কৃষ্ণ ভজন করতে হবে, সেই কথাই হল গৌড়ীয় বৈষ্ণবগণের কথা, কৃষ্ণ ভজন, নতু অন্য দেবস্য, অন্য দেবতার ভজন হয় না, শাস্ত্রে কোথাও লেখা নেই। ভক্তি কাকে বলে? ভক্তিরস্য ভজন, শ্রীকৃষ্ণের ভজন তাকেই বলে ভক্তি। সর্ববাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবানাম ভক্তির উচ্যতে, ঋষিকে গোবিন্দ সেবা, না পুজিব দেবী দেবা, ইহ ভক্তি পরম কারণ। এই তো বলে গেলেন নরোত্তম ঠাকুর, তো ওগুলো বুঝছি না কেন আমরা, বুঝতে হবে। নোটিশ পড়ে গেছে, শাস্ত্রের কথা তো বহু কথা আছে, এক এক দিনে এসব আলোচনা কি সম্ভব? প্রতিদিন প্রতিক্ষণ সব সময় এসব আলোচনা রাখতে হবে, তবে তো আমাদের কিছু কল্যাণ হবে। সহস্রণ অন্তঃকরণ নিয়ে, আকুল ক্রন্দন নিয়ে, আকুলতা ব্যাকুলতা নিয়ে আমরা সাধন ভজন করব, এইটাই হলো সব থেকে ভালো জিনিস, বড় জিনিস। এর থেকে ভালো জিনিস কিছু নাই। সংসার যেখানেই যাব আমরা সেখানেই সংসার, অবশীভূত মন সব জায়গায় প্রাকৃতিক জড় সংসার সৃষ্টি করবে, আর বশীভূত মন যেখানেই থাকুক না কেন সেখানেই সে সেবা করবে, হরিগুরু বৈষ্ণব সেবা করবে। বনে জঙ্গলে গেলেও সাধন ভজন হবে না, কেন? সেখানেও তো কেঁকড়া বিছে আছে, সেখানেও তো হিংস্র প্রাণী জন্তু জানোয়ার আছে, রেহাই কোথায়? ইন্দ্রিয় প্রমত্ত ব্যক্তি বয়ং প্রমত্তস্য বাণিজ্য পিচ্ছা যতঃসহ আস্তে সহ ষষ্ঠ পচনা জিতেন্দ্রিয়স্য আপরতির অবুধস্য গৃহাশ্রম কিন্ন করত্তবদ্ধম। আছে ষড়ঋতু, যদি কন্ট্রোল না হয় যেখানেই যাবে সেখানেই গণ্ডগোল হবে। আবার যেখানে ষড়ঋতু অবদমিত অসুবিধা নেই কিছু, দুটো বিচার পাশাপাশি রেখেই বলা আছে। আরাধিত যদি হরিস তপসা ততক্ষণ, নারাধিত যদি হরিস তপসা ততক্ষণ। ভগবান যদি সন্তুষ্ট হন তাহলে তপস্যার কি প্রয়োজন? আর ভগবান যদি সন্তুষ্ট হলেন না তাহলে তপস্যার ক্লেশ শিকারের কি প্রয়োজন? অন্তর্বহির যদি হরিস তপসা ততক্ষণ, না অন্তর্বহির যদি হরিস তপসা ততক্ষণ। সবসময় চেষ্টা করতে হবে আমাদের চিত্তটা সবসময় ভগবানের দিকে হবে, সেইটাই হলো সব থেকে বড় সাধনা এবং সাধনার উচ্চ স্তর। সবসময় ভগবত চিন্তা ধ্যান ধারণা, গ্রাম্য কথা না কইবে, গ্রাম্য বার্তা না শুনিবে, ভালো না খাইবে আর ভালো না করিবে, অমানি মানদ হইয়া কৃষ্ণ নাম সদা ভাবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। কথাগুলো তো বলা আছে, মুখস্থ তো বলা যায়, কিন্তু কাজে কাজে করতে হবে। মঞ্চাকর্ম দুর্ভ্যশ্চ কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো।